বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোস্ত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়, এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 11 ডিসেম্বর, 26 অগ্রহায়ণ এবং ফার্সি 20 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দৃষ্টিপাতে রয়েছে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং বাংলাদেশে র‍্যাবের 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলাদা 2টি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। দ্রুতগতির 110টি কমব্যাট স্পিডবোট পেল IRGC, ব্যবহার করা হবে পারস্য উপসাগরের পানি শিবের বিভিন্ন অভিযানে। ভিয়েনায় পরমাণু সংলাপ চলার একই সময়ে ইরানের ড্রোন কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, জটিল উপসর্গ নেই আক্রান্তদের, রাখা হয়েছে আইসোলেশনে। এবং বাংলাদেশের বেনাপোলে এক ভারতীয় ট্রাক চালক আক্রান্ত হওয়ার প্রতিবাদে ভারতের পেট্রাপোল সীমান্তে শ্রমিক সংগঠনের বিক্ষোভ প্রদর্শন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCকে আরও 110টি কমব্যাট স্পিডবোট দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব স্পিডবোট পারস্য উপসাগরের পানিসীমায় বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হবে। আজ আনুষ্ঠানিকভাবে এসব স্পিডবোট IRGCর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বন্দর আব্বাস এলাকার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এসব স্পিডবোট অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্র লঞ্চার বসানো হয়েছে। পাশাপাশি এতে বিভিন্ন ধরনের নজরদারি যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে IRGCর প্রধান জেনারেল হোসেন সালামি বলেন, ইরানের নৌযানগুলির গতি, পাল্লা ও হামলার নিখুঁত ক্ষমতার দিক থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এগুলোকে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংস ক্ষমতার অধিকারী। তিনি বলেন, এসব স্পিডবোটকে রকেট লঞ্চার থেকে প্রিসিশন গাইডেড মিসাইল লঞ্চারে পরিণত করা হয়েছে। ইরানের ড্রোন কর্মসূচির উপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয়েছে। ইরানের উপর থেকে আমেরিকার অবৈধ একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য তেহরান ও 5 জাতিগোষ্ঠীর মধ্যে যখন আলোচনা চলছে, তখন এই নতুন নিষেধাজ্ঞা দিল মার্কিন কংগ্রেস। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান গ্রেগরি ডব্লিউ মিক্স শুক্রবার ইরানের ড্রোন কর্মসূচি থামানোর লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেন। এর আওতায় ইরান তার সামরিক ড্রোন সরবরাহ, বিক্রি ও হস্তান্তর করতে পারবে না। চলতি সপ্তাহের প্রথম দিকে আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের কয়েকজন কংগ্রেসম্যান এই নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রতিনিধি পরিষদে বিল উত্থাপন করেন। বিল পাশের পর এক বিবৃতিতে গ্রেগরি মিক্স দাবি করেন, ইরানের ড্রোন কর্মসূচি দিন দিন বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দেশের তেল সমৃদ্ধ মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি আমেরিকার নির্মিত স্ক্যান ইগল বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি মার্কিন কোম্পানি নির্মিত স্ক্যান ইগল ড্রোন ভূপাতিত করার খবর জানান। জেনারেল সারি বলেন, সৌদি ড্রোনটি মারিব প্রদেশের সিরওয়া এলাকায় শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল। এর আগে গত বুধবার ইয়েমেনের সামরিক বাহিনী চীনের তৈরি একটি CH-4 গোয়েন্দা ড্রোন এবং স্ক্যান ইগল ভূপাতিত করেছিল। এছাড়া গত শনিবার মারিব প্রদেশের আল জুবা এলাকার আকাশ থেকে মার্কিন নির্মিত আরও একটি স্ক্যান ইগল ড্রোন ভূপাতিত করেছিল সানা। তার তিন দিন আগে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে চীনের তৈরি একটি CH-4 কম্ব্যাট ড্রোন ভূপাতিত করা হয়েছিল। আফগানিস্তানের জনগণের প্রতি বিশ্বের 21টি মুসলিম দেশের আলেমরা যে সমর্থন ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালকি বলেছেন, 21টি মুসলিম দেশের আলেমগণ এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানের জনগণের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আফগানিস্তানের প্রতি মুসলিম বিশ্বের সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর আগে তালেবানের কাতার দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাইম শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছেন, ইরাক, লেবানন, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া ও ফিলিস্তিন সহ 21টি মুসলিম দেশের প্রখ্যাত আলেমগণ আফগানিস্তানের জনগণ ও দেশটির বর্তমান সরকারকে সমর্থন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। যৌথ বিবৃতিতে আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে রাখার সমালোচনা করে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে এই ধরন শনাক্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, তাদের শরীরে কোনো ধরনের জটিল উপসর্গ নেই। তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে আছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা মহামারীর নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনে আক্রান্ত দুই রোগীর সন্ধান মিলেছে। এরা দুজনই বাংলাদেশের নারী ক্রিকেটার। সম্প্রতি আফ্রিকার জিম্বাবুয়ে সফর করে তারা দেশে ফিরে আইসোলেশনে রয়েছেন। আজ শনিবার রাজধানীর শিশু হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে প্রথম অমিক্রনের রোগী ধরা পড়ার কথা স্বীকার করেছেন। একই দিনে আরেক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, ওই দুই খেলোয়াড়ের কারো কোনো ধরনের শারীরিক জটিলতা নেই, তারা ভালো আছেন। করোনা ভাইরাস মানবদেহে সংক্রমণের পর অসংখ্যবার রূপ বদল করলেও এক বছরের বেশি সময় পর ডেল্টা ভেরিয়েন্টটি মহামারীর মাত্রা ভয়াবহ করে তোলে। এরপর টিকা যখন মহামারী নিয়ন্ত্রণের আশা দেখাচ্ছিল তখন দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে ভাইরাসটির নতুন রূপ অমিক্রন। এরপর আফ্রিকা মহাদেশ থেকে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকার নানা বিধিনিষেধ আরোপ করে। এর মধ্যেই জিম্বাবুয়েতে নারীদের ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়া বাংলাদেশের দল ঢাকায় পৌঁছানোর পর সব খেলোয়াড়দের পাঠানো হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সেখানে নমুনা পরীক্ষার পর দুজনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। এর ছদিন পর আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ করেছেন যে ওই দুই খেলোয়াড় অমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দুই নারী ক্রিকেটারের সঙ্গে যারা যারা ছিল তাদের সবার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদেরকে বলেছেন, তিনি নিয়মিত অমিক্রন আক্রান্ত দুই ক্রিকেটারের খোঁজ খবর রাখছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশি রাজনীতিক এবং সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। কানাডার স্থানীয় বাংলা অনলাইন পত্রিকায় নতুন দেশে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তবে কানাডার সরকারি সূত্র থেকে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায়, ডাক্তার মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:31 টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জানান যে বিপুল সংখ্যক কানাডিয়ান তার প্রবেশের বিষয়ে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। বাংলাদেশের বেনাপোলে এক ভারতীয় ট্রাক চালক আক্রান্ত হওয়ার প্রতিবাদে ভারতের পেট্রোপোল সীমান্তে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। গত বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দরে ওই ট্রাক চালক অজ্ঞাত দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তিনি ভারতীয় পণ্যবাহী ট্রাক খালাসের জন্য ভারতের পেট্রোপোল সীমান্ত দিয়ে বেনাপোল স্থলবন্দরে গিয়েছিলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের বেনাপোলে ঋষিকেশ যাদব নামে ভারতীয় এক ট্রাক চালক আক্রান্ত হওয়ার প্রতিবাদে ভারতের পেট্রাপোল সীমান্তে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আজ শনিবার শ্রমিক সংগঠন, ক্লিয়ারিং এজেন্ট ও অন্যান্য সংগঠনের নেতারা ওই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। গত বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দরে ওই ট্রাক চালক অজ্ঞাত দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তিনি ভারতীয় পণ্যবাহী ট্রাক খালাসের জন্য বেনাপোল স্থলবন্দরে গিয়েছিলেন। এ প্রসঙ্গে আজ পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন,
বাংলাদেশি করেছে তা ব্যাপকভাবে অত্যাচার করেছে, মেরেছে এবং পিঠে চপার দিয়ে কুপিয়েছে, পিঠে 19টা সেলাই পড়েছে। 7 তারিখে বাংলাদেশে গাড়ি নিয়ে গেছিল ঋষিকেশ যাদব বলে এক ড্রাইভার, কন্টেইনার মাল ছিল গার্মেন্টস, ফেব্রিক্স, কটন ফেব্রিক্স। এখন সেই ফেব্রিক্সটা ওরা চুরি করে কেড়ে নেবে এই মতলব ছিল, তা সেটা নিতে পারেনি। এটাও একটা ভালো দিক যে ওই সময় ওরা মেরে চলে গেছে, বা কিছু সঙ্গে সঙ্গে প্রোটেকশন দেওয়ার জন্য স্থানীয় বেশ কিছু মানুষ ওরা কিন্তু ব্যাপক সাপোর্ট দিয়েছে। এবং আমি ধন্যবাদ দেবো বেনাপোল কর্মচারী ইউনিয়নের সম্পাদক সাজিদুর রহমান এবং তার টিমকে, যে অতি দ্রুততার সঙ্গে, এবং তোমার এক ডাক্তার আছে, সেই ডাক্তার বাংলাদেশে, সে অতি দ্রুততার সঙ্গে তার সেলাই করে ট্রিটমেন্টের একটা সুযোগ করে দিয়েছে এবং ভালো সাপোর্ট দিয়েছে, নাহলে আরো ক্ষতি হতো,
বলছিলেন কার্তিক চক্রবর্তী। এ ব্যাপারে আজ জনপদ পরিবহন মজদুর ইউনিয়ন বনগাঁ শাখার সম্পাদক আনন্দ বিশ্বাস বলেন, বাংলাদেশের অভ্যন্তরে স্প্রে করে ড্রাইভারকে অজ্ঞান করে তার কাছ থেকে সবকিছু লুট করে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে অবৈধভাবে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। আমরা চাই বাংলাদেশ ল্যান্ডপোর্টের যে অব্যবস্থা, অতি দ্রুত সেই সমস্যার সমাধান হোক, অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীন, মিয়ানমার, বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে। এর আওতায় চীনের কৃত্রিম গোয়েন্দা কোম্পানি সেন্স টাইম গ্রুপকে বিনিয়োগ নিষিদ্ধের তালিকায় ফেলা হয়েছে। এই কোম্পানিতে আমেরিকার কোনো নাগরিক অর্থ বিনিয়োগ করতে পারবে না। আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মারাত্মক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মারাত্মকভাবে মৌলিক আদর্শের লঙ্ঘন। কানাডা এবং ব্রিটেনও মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকার সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু নৃগোষ্ঠীর উপর দেশটির সামরিক বাহিনী হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়ে আসছে। এছাড়া সম্প্রতি দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এবং প্রতিবাদী জনগণকে তারা হত্যা করেছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, রাশিয়া ইরানকে একটি অত্যাধুনিক গোয়েন্দা উপগ্রহ সরবরাহ করতে যাচ্ছে। দৈনিকটির খবরে বলা হয়েছে, ক্যানোপাস ভি নামের কৃত্রিম উপগ্রহটিতে একটি হাই রেজুলেশন ক্যামেরা রয়েছে যা দিয়ে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে নিজের শত্রুদের গতিবিধির উপর নজর রাখতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে কৃত্রিম উপগ্রহটি মহাকাশে নিক্ষিপ্ত হতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কর্মকর্তাদের ঘন ঘন মস্কো সফরের জের ধরে রাশিয়া এই গোয়েন্দা উপগ্রহ ইরানকে সরবরাহ করতে যাচ্ছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, রাশিয়ায় তৈরি এই উপগ্রহটি দিয়ে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গতিবিধির পাশাপাশি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের উপর খুব ভালোভাবে নজরদারি করতে পারবে। রাশিয়ার একটি SU-30 যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি P-8A মডেলের গোয়েন্দা বিমানকে প্রতিহত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার NDCC জানিয়েছে, শুক্রবার কৃষ্ণসাগরের আকাশে এই ঘটনা ঘটে। ওই সেন্টার জানিয়েছে, শুক্রবার কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখী একটি লক্ষ্যবস্তু শনাক্ত করে রাশিয়ার রাডার ব্যবস্থা। এরপর সেটি যাতে রাশিয়ার আকাশ সীমা অতিক্রম করতে না পারে সেজন্য ঘটনাস্থলে একটি SU-30 যুদ্ধবিমান পাঠানো হয়। যুদ্ধবিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লক্ষ্যবস্তুটি একটি মার্কিন P-8A গোয়েন্দা বিমান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের কমান্ডার আবারও সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের উপর জোর দিয়েছেন। এদিকে সমঝোতা অনুযায়ী আমেরিকা আদৌ সেনা প্রত্যাহার করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরাকের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের কমান্ডার আবারও সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের উপর জোর দিয়ে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের আগামী 31 ডিসেম্বরের মধ্যেই ইরাক ত্যাগের কথা রয়েছে। গত মাসে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি চলতি বছরের শেষ নাগাদ সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে খবর দিয়েছিলেন। এছাড়া ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি সম্প্রতি ওয়াশিংটন সফরে যাওয়ার আগে বলেছিলেন, তার দেশে মার্কিন সেনা উপস্থিতির আর প্রয়োজন নেই এবং মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি ছাড়াই ইরাকের সেনাবাহিনী নিজ দেশের নিরাপত্তা রক্ষায় সক্ষম। তিনি ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুপক্ষই সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় পৌঁছান। আমেরিকার সঙ্গে ওই সমঝোতা অনুযায়ী চলতি মাসের শেষ নাগাদ ইরাক থেকে অবশ্যই সব মার্কিন সেনাদের চলে যেতে হবে। সম্প্রতি পাশ্চাত্য ও সৌদি আরবের গণমাধ্যমগুলো দাবি করেছে, ইরাকে মোতায়েন মার্কিন সেনারা সেদেশে থেকে যাবে। এই দাবির প্রতিক্রিয়ায় ইরাকের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের কমান্ডার বলেছেন, ওই সময়ের মধ্যে মার্কিন সেনাদেরকে অবশ্যই ইরাক ছাড়তে হবে এবং ইরাকে তাদের থেকে যাওয়া নিয়ে কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা ঠিক নয়। তিনি এক বিবৃতিতে বলেছেন, বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে যে সমঝোতা হয়েছে সে অনুযায়ী মার্কিন সেনারা ইরাক ছেড়ে চলে যাবে, তবে ইরাকের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য কিছু সামরিক বিশেষজ্ঞ ইরাকে মোতায়েন থাকবে। সেনা প্রত্যাহারের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হলেও ধারণা করা হচ্ছে আমেরিকা শেষ পর্যন্ত ইরাক থেকে সব সেনা প্রত্যাহার নাও করতে পারে, বরং তারা দায়েশ বা IS জঙ্গিদের দমনের অজুহাতে এবং নিরাপত্তা প্রতিষ্ঠার নামে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন রাখতে পারে। এ কারণে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, সম্প্রতি ইরাকে বড় ধরনের সন্ত্রাসী হামলার যে ঘটনা ঘটেছে সেটা পরিকল্পিতভাবে আমেরিকাই করিয়েছে এবং এটাকে অজুহাত করে আমেরিকা তাদের দমনের নামে ইরাকে সেনা মোতায়েন রাখতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/BN। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সম্পর্কে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সহ মিশ্র প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে আখ্যায়িত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের সাবেক ও বর্তমান ছজন কর্মকর্তার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। র্যাবের সাবেক ও বর্তমান ছয়জন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দুঃখজনক অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, এই সিদ্ধান্তে তিনি নিজেও অবাক হয়েছেন। এমনটা ঢালাওভাবে বলা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে পরিপক্ক গণতন্ত্র রয়েছে, তাদের দেশেও প্রতি বছর 6 লাখ লোক নিখোঁজ হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান ছজন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এ সমস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র প্রবেশের অযোগ্য হবেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শক সহ র্যাবের বর্তমান ও সাবেক ছজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
নিষেধাজ্ঞা জারি করেছে বেনজির ও র্যাব প্রধানের উপরে। এটাই তাদের পরিণতি এই জন্যে যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই আসে। আজকে আমার প্রশ্ন, এখন আমরা দেখতে চাই, জানতে চাই যে এই সরকার এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে, নাকি তারাই তাদের মধ্যে আবার নিয়ে যাবে।
এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ প্রসঙ্গে বলেছেন,
সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে মানে হয়তো অনেক সময় গুলি করে থাকেন। সেটা তার জন্য বৈধ ছিল না, তার জন্য যুক্তিসঙ্গত ছিল না, যুক্তিসঙ্গত ছিল না, সেইটা কিন্তু তদন্ত।
উল্লেখ্য, 2004 সালে বেগম খালেদা জিয়ার সরকার পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী এবং সীমান্ত রক্ষীদের সমন্বয়ে একটি এলিট ফোর্স হিসেবে র্যাব গঠন করে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই র্যাবের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সমালোচনা আসতে থাকে। দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, 2019 সাল থেকে কমপক্ষে 600 গুমের জন্য দায়ী র্যাব এবং বাংলাদেশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। 2018 সাল থেকে প্রায় 600 মানুষকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সেমনান প্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিখ্যাত একটি শহর শাহরুদে গিয়েছিলাম। শাহরুদ শহরের কেন্দ্রীয় শহরের নামও শাহরুদ। শাহরুদ ইরানের পাথুরে কয়লার জন্য বিখ্যাত। কয়লার পাশাপাশি চক, সীসা, দস্তা এবং ডেকোরেশনের উপযোগী পাথরও প্রচুর পরিমাণে মেলে। সর্বোপরি শাহরুদকে বিরল প্রজাতির বুনো পশুর অভয়ারণ্য বলা চলে।
জাদুঘর ভবনটিকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য দোতলা বিশিষ্ট একটি ভবন হিসেবে নির্মাণ করা হয়েছিল। সে সময় এই ফাউন্ডেশন ছিল 468 বর্গমিটার জায়গার উপর। কাজার শাসনামলের শেষ দিককার স্থাপত্য শৈলীর আদলে তৈরি করা হয়েছিল ভবনটি।
1988 খ্রিস্টাব্দে ওই ভবনটি মেরামত করা হয় এবং সেমনান প্রদেশের প্রথম জাদুঘর হিসেবে কার্যক্রমের সূচনা করা হয়। প্রধানত দুটি বিভাগ রয়েছে এই জাদুঘরে, একটি পুরাতত্ত্ব বিভাগ, অপরটি নৃতত্ত্ব বিভাগ। পুরাতত্ত্ব বিভাগটি রয়েছে প্রথম তলায়। এই বিভাগে শাহরুদের ঐতিহাসিক টিলাগুলোর হাজার হাজার বছর আগেকার নিদর্শনাবলী স্থান পেয়েছে, সেই সাথে ইসলামী যুগের নিদর্শনগুলো রাখা হয়েছে এই বিভাগে। দ্বিতীয় তলায় রয়েছে নৃতত্ত্ব বিভাগ। এই বিভাগে শাহরুদের জনগণের জীবনযাপন সংশ্লিষ্ট বিচিত্র জিনিসপত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে কৃষিকাজ ও পশুপালন বিষয়ক বিচিত্র নিদর্শন। মহরমের তাজিয়া এবং পারদেখনি বিষয়ক নিদর্শনাবলীও এই বিভাগে স্থান পেয়েছে। পারদেখনি হল বিশাল ক্যানভাসে কোন ঐতিহাসিক ঘটনার চিত্র এঁকে ঝোলানো হয় এবং বর্ণনাকারী ওইসব চিত্র ধরে ধরে ব্যাখ্যা দেন। এইসব নিদর্শন থেকে শাহরুদ অঞ্চলের জনগণের আকিদা বিশ্বাসের বিষয়টি ফুটে ওঠে। যাই হোক, এই শহর নিয়ে আজও আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
কাজার শাসনামলে শাহরুদ শহরটি ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র। 1238 হিজড়িতে ব্রিটিশ পর্যটক ও বণিক জেমস বেলি ফ্রিজার শাহরুদকে সুবিন্যস্ত একটি শহর বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, শাহরুদ বাজার মানুষের দৈনন্দিন জীবনের সকল প্রয়োজনীয় জিনিসপত্র নিশ্চিত করে। তার মানে এখানে সর্বপ্রকার পণ্য সামগ্রী পাওয়া যায়। শাহরুদে ফলের বাগ বাগিচা প্রচুর দেখতে পাওয়া যায়। কৃষিজ পণ্যের দিক থেকেও বেশ সমৃদ্ধ এই শহর। শাহরুদের আশেপাশের গ্রামগুলো বেশ জনবহুল। শাহরুদের অপর একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে এই শহরের জামে মসজিদের নাম উল্লেখ করা যেতে পারে। এই মসজিদটি এইলখনি শাসনামলের। একটিমাত্র ঝুল বারান্দা সম্পন্ন মসজিদগুলোর একটি হল শাহরুদ জামে মসজিদ। মসজিদে একটি আঙ্গিনা এবং একটি বড় সাবেস্তান ছাড়াও দুটি শাখা সাবেস্তান রয়েছে। আরও আছে পানির হাউস। মসজিদের গম্বুজ ইরানি ডিজাইনেই করা হয়েছে। মূল মসজিদের কাঠামো কালের পরিক্রমায় নতুন নতুন শাসকদের সময় ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে।
বলা বাহুল্য, নতুন কাঠামোই বলতে গেলে প্রাচীন মসজিদের চোখে পড়ার মতো কোনো কিছু আর অবশিষ্ট নেই। শাহরুদ জামে মসজিদ 1997 খ্রিস্টাব্দে ইরানের একটি ঐতিহ্যবাহী ও মূল্যবান নিদর্শন হিসেবে জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে শাহরুদ শহরের কিছু প্রাকৃতিক মূল্যবান নিদর্শনের সঙ্গে পরিচিত হওয়া যাক। প্রাকৃতিক নিদর্শনের জন্য শাহরুদের একটা বিশেষ অবস্থান ও মর্যাদা রয়েছে। আপনারা জানেন যে আসরের সময় সীমিত, সুতরাং এখানকার বেশিরভাগ প্রাকৃতিক নিদর্শনের সঙ্গেই পরিচিত হবার সুযোগ নেই। তবে উল্লেখযোগ্য কয়েকটি নিদর্শন অবশ্যই ঘুরে ফিরে দেখব আমরা। প্রথমেই প্রাকৃতিক বনাঞ্চল আব্র জঙ্গলে যাওয়া যাক। আব্র ফার্সি শব্দ, এর অর্থ হল মেঘ। আব্র জঙ্গল মানে মেঘ বন। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম আব্র বনাঞ্চলের কথা। শাহরুদ শহর থেকে সেমনান প্রদেশের ভেতরই 50 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গেলে সরপিল আঁকা বাঁকা একটা রাস্তা পড়বে। ওই রাস্তাটি পার হলেই পড়বে আব্র জঙ্গল। আব্র মানে একটি গ্রাম আছে এখানে। এখানে বলতে শাহরুদ মহাসড়ক ধরে গোলেস্তান প্রদেশের অযোধ শহরের দিকে যেতে আব্র নামক সেই গ্রামে পড়েছে সবুজ শ্যামল এই বনটি। বনটি বেশিরভাগ সময়ই মেঘে ঢাকা থাকে বলে এরকম নামকরণ করা হয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে এই বনের উচ্চতা, একই সঙ্গে গরমের সময় তাপমাত্রা কম থাকা এবং অসংখ্য ফোয়ারা আর বিচিত্র জঙ্গলে অকীর্ণ হওয়া এই আব্র অঞ্চলের বৈশিষ্ট্য।
35,000 কিলোমিটার এই বনের আয়তন, বিশ্বের হিরকানিয়ান বনের ধ্বংসাবশেষ বলে আব্র জঙ্গলের কথা বলা হয়। মনে রাখা দরকার যে হিরকানি জঙ্গলগুলো জুরাসিক যুগের নিদর্শন, বরফ যুগেও এই বনগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। এ কারণে আব্র জঙ্গলের গুরুত্ব আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তিনটি কারণে এই জঙ্গলটির বৈশ্বিক গুরুত্ব অনস্বীকার্য। প্রথমত, এই জঙ্গলের একটা বিভাগ প্রাচীন হিরকানি জঙ্গলের অংশ। তাছাড়া এই জঙ্গলে পাওয়া যায় নজিরবিহীন ও দুর্লভ কিছু ঔষধি উদ্ভিদ। দ্বিতীয়ত, জঙ্গলের ভৌগোলিক অবস্থান। আব্র জঙ্গল দুই ধরনের ইকোসিস্টেম অঞ্চলের মাঝখানে পড়েছে, একটা অংশ অর্ধমরু অঞ্চল, অপরটি বনাঞ্চল। আর তৃতীয়ত, ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে দুটি নিচু ও উঁচু এলাকা একে অপরের পাশে থাকায় এ অঞ্চলে প্রচণ্ড মেঘ জমতে দেখা যায়। এটা বিশ্বে অনন্য একটি ঘটনা। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। বলছিলাম, বিশাল বনাঞ্চলে প্রচণ্ড মেঘ জমে চমৎকার দৃশ্যের অবতারণার কথা। এটা বিশ্বে অনন্য একটি ঘটনা। বিশাল আকারের সবুজ বন এবং এই সবুজ বনের সাথে সাদা মেঘের সমিল্লনে এত চমৎকার ও মনোরম দৃশ্য তৈরি হয় যে ওই দৃশ্য দেখে প্রত্যেক পর্যটকই হতবাক হয়ে যান। বিরল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীকুলের অস্তিত্বের কারণে আব্র জঙ্গল 114তম প্রকৃতির নিদর্শনের মর্যাদা লাভ করেছে। ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দে সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সংস্থা এই বনকে ইরানের প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে।
যাই হোক শ্রোতা বন্ধুরা, আজ আর কথা বলার সুযোগ নেই, কারণ হাতে তেমন সময় নেই। তাহলে এ পর্যন্তই থাক, পরবর্তী আসরে আবারও কথা হবে। সবাই ভালো ও সুস্থ থাকুন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 11 ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। মুরাদের বক্তব্যে রাষ্ট্র সংক্ষুব্ধ নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। প্রতিষ্ঠানের প্রধানকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন ঢং বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দৈনিক প্রথম আলো। মার্কিন দূতকে তলব প্রতিবাদ দৈনিক মানবজমিন। কানাডায় ঢুকতে পারলেন না মুরাদ হাসান দৈনিক ইত্তেফাক। গুম নিয়ে বিএনপি মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করছে বলেছেন ওবায়দুল কাদের দৈনিক যুগান্তর, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে চমক বললেন মির্জা ফখরুল দৈনিক নয়া দিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার অসমে, চার মাস আগে খোয়া গিয়েছিল দুবাই থেকে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। রাওয়াতের প্রয়াণে শোকাচ্ছন্ন দেশ আর আপনি নাচছেন, প্রিয়াঙ্কাকে তোপ বিজেপির দৈনিক সংবাদ প্রতিদিন, এবং বিগত পাঁচ বছরের কাজের খতিয়ান আজ রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের, থাকবে পরিকল্পনাও দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রধানকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন একটা ঢং। র‍্যাব এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে কোনো অভিযোগ তথ্যভিত্তিক হওয়া উচিত। দশ বছরে 600 লোক মারা গেছেন তা ঢালাওভাবে বলা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে পরিপক্ব গণতন্ত্র রয়েছে তাদের কাছ থেকে এমন ঢালাও অভিযোগ কাম্য নয়, কারণ তাদের দেশে প্রতি বছর 600,000 লোক নিখোঁজ হন।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বক্তব্যে রাষ্ট্র সংক্ষুব্ধ নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুর 1:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে কালের কণ্ঠের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্র ICT আইনে মামলা করতে পারত কিনা, কালের কণ্ঠের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ সংক্ষুব্ধ হলে তার অধিকার রয়েছে মামলা করবে। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি যদি সংক্ষুব্ধ হন আপনি মামলা করবেন?
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন, তারা সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন। শনিবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? প্রথমে তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছিল, পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
দৈনিক মানবজমিনের খবর, র‍্যাব এবং প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন দূতের সঙ্গে এক ঘণ্টা কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদপত্র দেয়া হয়। এর আগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। গতকাল দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয়। এই কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক এবং বর্তমান IGP বেনজির আহমেদও রয়েছেন।
দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিক এবং সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। কানাডার স্থানীয় বাংলা অনলাইন পত্রিকা নতুন দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ডক্টর মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর 1:31 টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দরের বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে মোরাদের কাছ থেকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে জানান যে বিপুল সংখ্যক কানাডিয়ান তার প্রবেশের বিষয়ে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে, পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
দৈনিক নয়া দিগন্তের খবর, পুলিশের আইজি বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে চমক হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এখন দেখতে চাই মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নেয়। তিনি বলেন, আজকে একটি খবর বেরিয়েছে র্যাব নিয়ে, যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি হওয়ার কথা, এটি তাদের পরিণতি। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, দুবাই থেকে দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার হলো অসমে। দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে অসম পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ঘড়িটি। এ খবর টুইট করে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লেখেন, আন্তর্জাতিক সহযোগিতায় অসম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে অসম পুলিশের তরফে জানানো হয়েছে। দুবাই পুলিশের কাছ থেকে তারা খবর পায় যে ব্যক্তি ম্যারাডোনার ঘড়ি চুরি করেছেন তিনি অসমে লুকিয়ে রয়েছেন। সে খবর পেয়ে তারা খোঁজ শুরু করে শেষ পর্যন্ত শনিবার ভোর চারটে নাগাদ শিবসাগর জেলায় ওয়াজিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে লিখেছে, আগামী বছর গোয়া বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার। এরই মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গেল কেন্দ্রশাসিত অঞ্চলের মরপিল্লা গ্রামে আদিবাসী রমণীদের সঙ্গে লোকনৃত্যে অংশ নিতে, যা দেখে বিজেপির তোপ। সেনা সর্বাধিনায়কের মৃত্যুতে যেখানে দেশ জুড়ে শোকের ছায়া, সেখানে কংগ্রেস নেত্রীর এই নাচ নিন্দনীয়। শুক্রবার বিকেলে কংগ্রেসের টুইটারে পোস্ট করা হয় প্রিয়াঙ্কার নাচের ভিডিওটি। পোস্ট হওয়ার পরপরই ভাইরাল হয়ে যায় 45 সেকেন্ডের ক্লিপটি। পরে ওই নাচের ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কাও, লেখেন, মরপিল্লার আত্মবিশ্বাসী ও শক্তিশালী মহিলাদের সঙ্গে। পরিবেশ সংরক্ষণ এবং গোয়ায় সবুজের সংরক্ষণে এই মহিলাদের বিশেষ ভূমিকা রয়েছে। তার এই পোস্টটিকেই আক্রমণ করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ভিডিওটি টুইটার করে লিখেছেন, যখন 26/11 ঘটেছিল সেদিনও ভোর পর্যন্ত পার্টি করেছিলেন রাহুল গান্ধী। দাদার মতো বোন প্রিয়াঙ্কা ভদ্রাও গোয়ায় গিয়ে নাচছেন যখন গোটা দেশ সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্যের দিনে শোক ও দুঃখে ডুবে রয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে?
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকি বাহিনীর হাতে কৌশলগত ফাও উপত্যকার পতন নিয়ে কথা বলেছি। আজ আমরা ইরানের কাছ থেকে ফাও উপত্যকা হাতছাড়া হয়ে যাওয়ার কারণ ও আমেরিকার সঙ্গে ইরানের মুখোমুখি সংঘাত সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
ইরাকে বাহিনীর সামরিক শক্তি বৃদ্ধি ও বাগদাদের রণকৌশলে পরিবর্তনের কারণেই তাদের পক্ষে ইরানের কাছ থেকে ফাও উপত্যকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল। ইরান 6 বছর আগে ফাও উপত্যকা দখল করার পর দীর্ঘদিন ইরাকের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে নিজের সৈন্যদেরকে উত্তরাঞ্চলীয় ফ্রন্টে পাঠিয়ে দিয়েছিল। ইরাক যখন ফাও পুনরুদ্ধারের অভিযান চালায় তখন ইরানের বেশিরভাগ সৈন্য ও উপত্যকা থেকে প্রায় 1000 কিলোমিটার উত্তরে মোতায়েন ছিল। সেই সঙ্গে ইরাক যে রক্ষণাত্মক রণকৌশল বাদ দিয়ে আক্রমণাত্মক অবস্থানে চলে গিয়েছিল সেটি তেহরান সময়মতো বুঝতে পারেনি।
এ সম্পর্কে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ বলেন, ইরাকি বাহিনীর তৎপরতা দেখে আমরা বুঝতেই পারিনি যে তাদের কৌশলে পরিবর্তন এসেছে। আমরা 3টি কারণে ফাও উপত্যকায় পরাভূত হয়েছিলাম। প্রথমত, 1986 ও 1987 সালে ইরাকি বাহিনী আমাদের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়। দ্বিতীয়ত, দক্ষিণ ফ্রন্টে আমাদের ব্যর্থতা এবং সেই ব্যর্থতা পুষিয়ে নিতে আমাদের উত্তরাঞ্চলে চলে যাওয়া। আর তৃতীয়ত, শত্রুর রণকৌশলে পরিবর্তন সম্পর্কে আমাদের অন্ধকারে থাকা। এর মধ্যে আমাদের প্রধান সমর শক্তিকে ফাও উপত্যকা থেকে প্রায় 1000 কিলোমিটার উত্তর পশ্চিমে নিয়ে যাওয়ার বিষয়টি ওই উপত্যকা হাতছাড়া হওয়ার প্রধান নিয়ামক শক্তি হিসেবে কাজ করে।
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস পরবর্তীতে এক বিশ্লেষণে জানায়, ফাও উপত্যকায় মোতায়েন ইরানি সেনা কমান্ডাররা একথা ভাবতেই পারেনি যে ইরানিরা তাদের উপর হামলা করার সক্ষমতা অর্জন করেছে বা সেরকম হামলা করতে চায়। ইরাকিরা ইরানের এই নির্লিপ্ত মনোভাবের সুযোগ গ্রহণ করে ফাও দ্বীপে অতর্কিত আক্রমণ চালিয়ে এটি পুনরুদ্ধার করে। ইরাকি বাহিনীর হাতে ফাও উপত্যকার পতনের পর এ বিষয়ে নানা রকম চুলচেরা বিশ্লেষণ হয়েছে। এর অন্যতম কারণ হিসেবে ফাও দ্বীপে ইরাকি বাহিনীকে মোকাবেলা করার মতো পর্যাপ্ত ইরানি সৈন্য মোতায়েন না রাখার কথা বলা হয়েছে। এদিকে দক্ষিণ ফ্রন্টে ইরান কোনো সফল অভিযান চালানোর সুযোগ না পাওয়ায় উত্তর পশ্চিম ফ্রন্টে ইরাকের বিরুদ্ধে সামরিক শক্তিমত্তা প্রদর্শন ছাড়া ইরানের সামনে আর কোনো পথ খোলা ছিল না। এ কারণে 1987 সালের শেষ দিকে এবং 1988 সালের গোড়ার দিকে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ইরাকের বিরুদ্ধে কয়েকটি ছোট বড় অভিযান চালায় ইরান।
প্রশ্ন হচ্ছে, ইরান যদি উত্তরাঞ্চলে অভিযান চালাতে না যেত এবং দক্ষিণাঞ্চলে নিজের সমর শক্তি অক্ষুণ্ণ রাখত, তাহলে কি ইরাকিরা পাল্টা হামলা চালিয়ে ফাও উপত্যকা পুনরুদ্ধার করতে পারত? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, সে সময় দক্ষিণ ফ্রন্টের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ইরানের সামনে 3টি পথ খোলা ছিল। প্রথমত, ইরাকি বাহিনী যে কোনো সময় হামলা করতে পারে ধরে নিয়ে ফাও উপত্যকা সহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে নিজের সমর শক্তি অক্ষুণ্ণ রাখা। কিন্তু ইরাকি বাহিনী ঠিক কোন স্থানে হামলা চালায় সে সম্পর্কে কোনো ধারণা না থাকায় এরকম বিশাল অঞ্চলে সৈন্য মোতায়েন করে রাখা মোটেই লাভজনক ছিল না। দ্বিতীয়ত, ইরান আশা করেছিল ইরানি যোদ্ধারা যখন উত্তর পশ্চিমাঞ্চলে হামলা শুরু করবে তখন ইরাকি বাহিনীও তাদের সেনাদের দক্ষিণ থেকে সরিয়ে উত্তরাঞ্চলে মোতায়েন করবে, কিন্তু বাগদাদ সে কাজ করেনি।
ইরানের সামনে তৃতীয় যে পথটি খোলা ছিল তা হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব মেনে নিয়ে ইরাকের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। ইরানি যোদ্ধারা যখন যুদ্ধক্ষেত্রে ব্যস্ত ছিলেন তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রস্তাব মেনে নেওয়ার জন্য এর কয়েকটি ধারায় পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ওদিকে এই সময়টিতে ইরাকের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি পৃষ্ঠপোষকতা প্রকাশ্য রূপ ধারণ করায় যুদ্ধক্ষেত্রে ইরান আরও কোণঠাসা হয়ে পড়ে। ইরানের তৎকালীন প্রধান সেনা কমান্ডার হাশমি রাফসানজানি বলেন, ফাও উপত্যকায় আমাদের সমরশক্তি আরও বেশি থাকলেও এই দ্বীপকে ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব হতো না। দ্বীপটির পতন কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখা যেত মাত্র।
এদিকে ইরাকের হাতে ফাও উপত্যকার পতনের পর আমেরিকা সরাসরি সাদ্দামের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 1988 সালের 18 এপ্রিল পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ স্যামুয়েল বি রবার্টসের সঙ্গে মাইনের ধাক্কা লাগার অজুহাতে সাম্রাজ্যবাদী মার্কিন বাহিনী সালমান ও নাসর নামক ইরানের দুটি তেল স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেয়। ওই ঘটনার 3 ঘন্টা পর মার্কিন যুদ্ধজাহাজ উইনরাইট ও স্যামসন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের 3টি যুদ্ধজাহাজ জোশান, সাহান্দ ও সাবালানকে ডুবিয়ে দেয়া হয়। এই ভয়াবহ হামলায় ইরানের নৌবাহিনীর 64 নাবিক নিহত হন। আমেরিকা শুধু এসব জঘন্য অপকর্ম করেই ক্ষান্ত হয়নি, বরং এরপর ঘোষণা করে তাদের রণতরীগুলো পারস্য উপসাগরে যাতায়াতকারী সকল জাহাজের নিরাপত্তা দেবে।
এ সময় আমেরিকা নিজের যুদ্ধজাহাজগুলোর লজিস্টিক সাপোর্ট ও জ্বালানি সংগ্রহের জন্য সৌদি আরব ও কুয়েতের উপর নির্ভরশীল ছিল। এছাড়া মার্কিন বিমান বাহিনী সৌদি আরব ও কুয়েতের বিভিন্ন ঘাঁটি থেকে উড্ডয়ন করে পারস্য উপসাগরে ইরানের অবস্থানগুলোতে হামলা চালাত। এর মধ্যে বাহরাইনও তার বিমান ঘাঁটিগুলোকে মার্কিন বাহিনীকে ব্যাপকভাবে ব্যবহার করতে দেয়। মার্কিন যুদ্ধ বিমানগুলো সংযুক্ত আরব আমিরাত ও ওম্মানের আকাশসীমা ব্যবহার করে ইরানের উপর হামলা চালাত এবং মার্কিন যুদ্ধজাহাজগুলো আরব আমিরাতের বিভিন্ন বন্দর থেকে জ্বালানি সংগ্রহ করত। মার্কিন সেনা কমান্ডাররা ইরানের বিরুদ্ধে হামলার কাজে আরব দেশগুলোর এই সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তো শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনকে যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্তে ইউক্রেন উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে জাতিগত রুশ নাগরিকদের বিরুদ্ধে কিয়েভ যে অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে তা অবশ্যই গণহত্যার মতো ঘটনা। ইউক্রেন ইস্যু নিয়ে যখন রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা চলছে, তখন প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন। দ্রুতগতির 110টি কম্ব্যাট স্পিডবোট পেল আইআরজিসি, ব্যবহার করা হবে পারস্য উপসাগরের পানিসীমার বিভিন্ন অভিযানে। ভিয়েনায় পরমাণু সংলাপ চলার একই সময়ে ইরানের ড্রোন কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। জটিল উপসর্গ নেই, আক্রান্তদের রাখা হয়েছে আইসোলেশনে। এবং বাংলাদেশের বেনাপোলে এক ভারতীয় ট্রাক চালক আক্রান্ত হওয়ার প্রতিবাদে ভারতের পেট্রোপোল সীমান্তে শ্রমিক সংগঠনের বিক্ষোভ প্রদর্শন। শ্রোতাবন্ধুরা, আপনার ভালো সুস্থতা বলে কামনাই। রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.